বাংলা সাহিত্যের বেশ কিছু গল্প ও নাটক অবলম্বনে রচিত আমাদের এই বিশেষ অনুষ্ঠান গপ আড্ডার জগতে আপনাকে স্বাগত। আজ আপনার জন্য আমরা পরিবেশন করতে চলেছি বাংলা গল্পের ভাণ্ডার প্রতিলিপি অ্যাপ থেকে গৃহীত শোভন সুন্দর দাসের রচিত মরণবাসী গল্পটি।
আপনারা ভাবছেন যে আজ হঠাৎ গল্পের মাঝে এসব কি?
একটি বিশেষ সূচনা রয়েছে, তবে আমরা ছোটদের বলতে আসিনি যে তারা গল্প শুনবে না।
ঠিক তাই, আজকের গল্পে যেসব প্রাচীন ইতিহাস বা কুসংস্কারের উল্লেখ আছে তা সম্পূর্ণ কাকতালীয়, বাস্তব জীবনে এর কোনো মিল নেই।
তাই মনের আনন্দে গল্প শুনুন আর শেয়ার করুন দেশে বিদেশের বন্ধুদের সাথে।
আশা করি আমাদের গল্প আপনাদের পছন্দ হবে। তাহলে কি করতে হবে?
সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে দিতে হবে, যাতে
আমাদের আপলোড করা গল্পগুলি আপনার কাছে পৌঁছে যায় সবার আগে।
ধন্যবাদ। গল্পের প্রধান চরিত্রে বিদেশ রায়, সুমিত সেন এবং ফার্নান্দো দা পিনা। গল্পের সূত্রধার আমি পিঙ্কি। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প মরণবাসী।
হ্যালো হ্যালো সুমিত।
হ্যাঁ বিদেশদা, বলো কালকে কখন ফিরলে?
আরে কাল না, আজ ভোরবেলায় ফিরেছি। ফ্লাইটটা একটু লেট ছিল। তা আজ সন্ধ্যাবেলায় কী করছো?
কিছুই না, ফাঁকাই বসে আছি।
বাহ, তা একবার আসতে পারবে? বেশ ইন্টারেস্টিং একটা জিনিস দেখাতাম তোমাকে।
হ্যাঁ হ্যাঁ খুব পারবো। তা জিনিসটা কি? আবার কোনো স্মোকিং পাইপ নাকি ওয়াকিং স্টিক? একটু হেসে জিজ্ঞাসা করি আমি। ওদিক থেকে হালকা হাসির সঙ্গে উত্তর আসে,
না না সেসব নয়, এবারে তার থেকেও বেশি কিছু, এলেই দেখতে পাবে।
ঠিক আছে, আমি তাহলে এই 7-8টার দিকে চলে যাব।
ওকে, তাহলে তখনই কথা হবে।
বিদেশ দা স্পেন যাবার পরেই আমি জানতাম যে ফিরে এলে আমার ডাক পড়বে, তাই ফোনটা পাওয়ার পর একটু অবাক হইনি, বরঞ্চ আশাই করেছিলাম। কারণটার কিছুই নয়, আমার দাদার এই বন্ধুটির পুরনো কিউরিওর কালেকশনের শখ, আর আমারও ইতিহাস নিয়ে পড়াশোনা এবং প্রাচীন জিনিসে আগ্রহ আছে। তাই বিদেশ দা নতুন কিছু তার কালেকশনের জন্য সংগ্রহ করলেই আমার ডাক পড়ে। অদ্ভুত মানুষ এই বিদেশ দা, সচ্ছল পরিবারে জন্ম। জ্যাঠামশাই মানে বিদেশ দার বাবার ছিল পাটের ব্যবসা। তিনি মারা যাবার পরে বিদেশ দাই সেই ব্যবসার হাল ধরেন এবং সেটাকে আরও বড় করে তোলেন। অবশ্য তার সঙ্গেই সমানতালে চলতে থাকে তার এই কিউরিওর আইটেম কালেকশন। ব্যবসার সূত্রেই ওনাকে প্রায়শই দেশের বাইরে যেতে হয় এবং যেখানেই যান তিনি তার সংগ্রহের জন্য এই সব প্রাচীন জিনিস কিনে আনেন। ছোটবেলায় দেখেছি যে রাস্তাঘাটে পুরনো কোনো জিনিস পড়ে থাকতে দেখলেই বিদেশদা তুলে বাড়ি নিয়ে যেতেন, সে ছাতার বাট, ভাঙা খেলনা থেকে শুরু করে কাঁচের গুলি অবধি। অবশ্য এই জন্য ছোটবেলায় জ্যাঠামশাইয়ের কাছে মারও কম খাননি, তবুও নিজের শখ ছাড়েননি, বরং বয়স বাড়ার সাথে সাথে তা আরও পাল্লা দিয়ে বেড়েছে। যে শখের সূত্রপাত হয়েছিল রাস্তায় পড়ে থাকা পুরনো ভাঙা খেলনা দিয়ে, সেটাই সত্যিকারের শুরু হয় তার কলেজ জীবনে এসে। ধর্মতলায় ঘুরতে ঘুরতে কিউরিওর দোকানে ঢুকে একটা পুরনো নটরাজের মূর্তি কেনেন। ঠাকুর দেবতার মূর্তি বলেই জ্যাঠামশাই আর কিছু বললেননি। তারপর থেকে টুপিটাকি কেনাকাটা চলছেই, আর জ্যাঠামশাই মারা যাবার পর তো আর কোনো বাধাই ছিল না। কলকাতার কিউরিওর দোকান আর কালেক্টর মহলে বিদেশ রায় ততদিনে একটি পরিচিত নাম। বর্তমানে বয়স প্রায় 50, বিয়ে থা করেনি, নিজের বলতে খালি একটা দুর্দান্ত জার্মান শেফার্ড কুকুর ডিক্সাস আর পুরনো চাকর নটবর্তা। তাই শখ আর ব্যবসা নিয়ে দিব্যি আছেন। কথা মতোই সেদিন সন্ধেবেলায় 8টার সময় গিয়ে বিদেশদার বাড়ি ঢুঁ মারলাম। বেল বাজার সঙ্গে সঙ্গেই ডিক্সাসের গুরুগম্ভীর ঘেউ ভেসে এলো। অবশ্য দরজায় এসে নাক লাগাবার পর সেটা আনন্দের কেউ কেউতে রূপান্তরিত হলো। ইক্সাস আমাকে জন্ম থেকেই চেনে এবং আমি আসলে সে যে বেশ খুশি হয় সেটা তার ওই আদরের ডাক আর হাবে ভাবে জানান দেয়। বিদেশদা নিজেই দরজা খুলে দেন এবং আমাকে দেখে হাসি মুখে,
ওয়েলকাম সুমিত ভাই, এসো এসো
বলে অভ্যর্থনা করেন। এইখানে বলে রাখি যে আমার নাম সুমিত সেন, পেশায় লাইব্রেরিয়ান, মানে বই নিয়ে ওঠা বসা। আমি ঘরে ঢুকে দীক্ষাসকে একটু আদর করে একটা সোফায় বসে জিজ্ঞাসা করি, তারপর বলো দাদা কেমন কাটালে স্পেনের ট্রিপ, ঘুরেছে কোথাও? যদিও জানতাম এই প্রশ্নটা অবান্তর এবং প্রতিবার যে উত্তর পাই সেটাই পেলাম।
আরে ভাই, আমি কি আর ওখানে ঘুরতে গেছি? পার্টির সঙ্গে মিটিং ছিল, সেটাই সারতে গেছিলাম। অবশ্য তার সঙ্গে যদি ভালো কিছু পাই তো নিয়েও আসবো, সেই ধান্দাতেও ছিলাম।
হাসতে হাসতে বললেন বিদেশটা, সেহে তো জানি, তা এবার কি আনলে, কোনো বিখ্যাত স্প্যানিয়ার্ডের পেন বা ঘড়ি নাকি? এসে জিজ্ঞাসা করি আমি।
এবারে যেটা এনেছি সেটা একটু আনকমন। কেন? সেই জিনিসটা দেখলেই বুঝতে পারবে।
এই বলে বিদেশটা উঠে গিয়ে তার বিশাল ড্রয়িং রুমের কোণের দিকে রাখা শোকেসটার দিকে এগিয়ে গেলেন। দীক্ষাস এতক্ষণ আমার পাশেই বসেছিল, কিন্তু যেই বিদেশটা একটা পুরনো কাঠের বাক্স নিয়ে এসে সামনের টেবিলের ওপর রাখলেন, সে হঠাৎ খুব উত্তেজিত হয়ে একটা চাপা গড়গড় আওয়াজ করে প্রায় দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। ব্যাপারটা আমার একটু অস্বাভাবিক ঠেকলেও সেরকম পাত্তা দিলাম না। জন্তু জানোয়ারের খেয়াল কত রকম হয়। তার বদলে আমি সেই কাঠের বাক্সটার দিকে নজর দিলাম। আয়তকার বাক্সটা বেশি বড় নয়, গায়ে বিভিন্ন নকশা খোদাই করা, দেখলেই বোঝা যায় যে সেটা বেশ পুরনো। এই বাক্সটা? আমি একটু অবাক হয়ে জিজ্ঞাসা করি, কারণ বাক্সটার গায়ে ওই নকশাগুলো এবং সেটার বয়স ছাড়া আর কোনো আলাদা বিশেষত্ব আমার চোখে ধরা পড়ল না, যদি না এটার সঙ্গে কোনো ইতিহাস জড়িয়ে থাকে।
আরে না হে, বাক্সটা না, আসল জিনিসটা এটির ভিতরে আছে। আচ্ছা, তুমি তো অনেক ইতিহাস ঘেটেছো, শুধু বাক্সটা দেখে বলো তো এটা কোথাকার, দেখি তোমার বিদ্যার দৌড় কত।
হেসে বললেন বিদেশটা। আমিও একটু হেসে বাক্সটা পরীক্ষা করতে ঝুঁকে পড়লাম। গায়ের নকশাগুলো যদিও বেশ চেনা লাগছিল, কিন্তু কোথায় দেখেছি ঠিক মনে পড়ছিল না। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর মনে পড়ল, এইরকম নকশার সাথে দক্ষিণ আমেরিকার প্রাচীন শিল্পকলার খুব মিল আছে। যতদূর মনে হচ্ছে এটা অ্যাজটেক, ইনকা অথবা মায়া সভ্যতার জিনিস, কারণ দেখো নকশাগুলোর সঙ্গে ওদের পিরামিড আর মন্দিরে খোদাই করা নকশার অনেক মিল।
ব্র্যাভো, ঠিক ধরেছ, তবে এটা অ্যাজটেকদের।
এই বলে বিদেশটা বাক্সটা খুলে একটা ছোট্ট জিনিস বার করে আমার সামনে টেবিলে রাখলেন।
এইবার এইটাকে দেখো।
জিনিসটা দেখে একটু চমকে উঠলাম, কারণ প্রথম দর্শনে মনে হবে সেটা কোনো শিশুর মাথার খুলি। অবশ্য অ্যাজটেকরা যে দেবতার উদ্দেশ্যে নরবলি দিত সেটা তাদের সভ্যতা সম্বন্ধে যাদের একটু ধারণা আছে তারাই জানে। আর শুধু অ্যাজটেকরাই নয়, মায়া আর ইনকারাও এ ব্যাপারে পিছিয়ে ছিল না, কিন্তু নৃশংসতায় অ্যাজটেকরা ছিল সবার আগে। তাদের পিরামিড রূপী মন্দিরের চূড়ায় বলি প্রদত্ত মানুষের হৃৎপিণ্ড জীবন্ত অবস্থাতেই কেটে বার করে আনত পুরোহিত এবং নিবেদন করত দেবতাদের উদ্দেশ্যে। এটা সেরকমই কোনো হতভাগ্যের মাথার খুরি হলে আশ্চর্য হবার কিছু নেই। নিজের অজান্তেই গাটা কেন কেমন শিরশির করে উঠল। এটা কি?
এটা হলো অ্যাজটেক ডেথ হুইসেল,
বাংলায় মরণবাসী বলতে পারে।
এই বলে বিদেশটা সেই ছোট্ট খুলিটিকে একটু ঘুরিয়ে দিতেই সেটার মাথার পিছন দিকে একটা ছোট্ট ফুটো চোখে পড়ল। ডেথ হুইসেল, সেটা কীরকম? এটা বাজানো যায় নাকি?
হ্যাঁ, বাজানো যায়।
আরে তুমি ইতিহাসের ছাত্র হয়ে ডেথ হুইসেলের নাম শোনোনি? আশ্চর্য জিনিস, এটার সঠিক ব্যবহার আজ অবধি কেউ জানে না। অবশ্য এটার ব্যবহার সম্বন্ধে বিভিন্ন থিওরি চালু আছে, যেমন কেউ কেউ মনে করে এটা চিকিৎসার কাজে ব্যবহার করা হতো, মানে এটা বাজিয়ে রোগীকে অবশ করে দেওয়া হতো। আবার কেউ কেউ বলে এটা বলি দেওয়ার আগে বাজানো হতো। তবে সবথেকে বেশি বিশ্বাসযোগ্য থিওরিটা হচ্ছে যে এটা আসলে যুদ্ধের আগে বাজানো হতো, শত্রুকে ভয় পাইয়ে তাদের মনোবলকে ভেঙে দেওয়ার জন্য।
কেন? এটা শব্দ কি খুব ভয়ানক?
সেটা বলা শক্ত,
কারণ এই বাসি আজকের যুগে আর কেউ বাজিয়ে দেখেনি। তবে এর কিছু রেপ্লিকা বানানো হয়েছে এবং যেটা আজকাল বিক্রিও হয়। সেটার শব্দ শুনলে মনে হয় কোনো অশরীরী আত্মার চিৎকার, যা ভয় ধরানোর পক্ষে যথেষ্ট।
তা এটা তুমি পেলে কোথায়? আর কী করে বুঝলে যে এটা আসল? কারণ তুমি নিজেই বললে যে অনেক রেপ্লিকাও বাজারে পাওয়া যায়, অতএব সেরকম একটাকে একটু পুরনো করে লোক ঠকানোও তো সম্ভব।
তবে কথাটা তুমি মন্দ বলনি, সেটা খুবই সম্ভব। আর এই লাইনে এরকম ঠোক জোচ্চুরি প্রচুর হয়। কালকের কোনো নতুন জিনিসকে একটু মেকআপ করেই এরা 200-300 বছরের পুরনো বলে দিব্যি চালিয়ে দেয়। তবে এটা আসল বলেই আমার বিশ্বাস।
বলে একটু থামলেন বিদেশটা, তারপর বললেন,
তার কারণ হচ্ছে কি জানো, আমি এটা যেখান থেকে পেয়েছি, বা বলাই ভালো যার কাছ থেকে পেয়েছি।
কীরকম? বেশ আগ্রহ ভরেই জিজ্ঞাসা করলাম। ইতিমধ্যেই নটবর্দার চা দিয়ে গেছিল, তাতে চুমুক দিয়ে বিদেশটা শুরু করলেন।
আমি স্পেনে যে পার্টির কাছে গেছিলাম তার নাম ছিল ফার্নান্দো দা পিনা। মাদ্রিদের বেশ বড় ব্যবসায়ী, অভিজাত ঘরের ছেলে, সঙ্গে অঢেল টাকার মালিক, কিন্তু বেশ হাসি খুশি আর দিলখোলা। সবটা দুজনের প্রায় একই রকম হওয়ায়
আমার সাথে ফার্নান্দোর বেশ বন্ধুত্ব হয়ে গেল।
ব্যবসার কথা ছাড়াও আরও অন্যান্য অনেক বিষয় নিয়েই আলোচনা হলো। এইভাবেই বিভিন্ন আলোচনার মধ্যে দিয়ে বেরিয়ে পড়লো যে তার প্রাচীন জিনিস সংগ্রহের বাতিক আছে, আর ভারতীয় জিনিস সম্বন্ধে তার প্রচুর আগ্রহ। কারণ তার সংগ্রহশালা নাকি কোনো ভারতীয় জিনিসই নেই। আরও জানলাম যে তার পূর্বপুরুষ ছিলেন একজন কনকুইস্টিডর। এখন স্প্যানিশ কনকুইস্টিডরদের ব্যাপারে তো তুমি পড়েছো, যারা দক্ষিণ আমেরিকা স্পেন হয়ে 16 শতাব্দীতে অভিযান চালিয়েছিল।
হার্নান কর্তেজের যে কনকুইস্টিডর বাহিনী অ্যাজেটেক সাম্রাজ্য ধ্বংস করে, সেই দলে নাকি তার পূর্বপুরুষও ছিল। শুনে বেশ উৎসাহিত হয়ে পড়লাম। আমার ইতিহাস সম্বন্ধে উৎসাহ এবং প্রাচীন দ্রব্যের সংগ্রহের শখ আছে শুনে ফার্নানন্দ আমাকে তার বাড়িতে নিমন্ত্রণ করল তার সংগ্রহশালাটা দেখানোর জন্য।
আমারও তার সংগ্রহশালাটা দেখার খুব ইচ্ছে করছিল, কারণ আমার সংগ্রহে কোনো দক্ষিণ আমেরিকার জিনিস নেই। তাই একটা ভালো জিনিস যদি ফার্নানন্দর থেকে পাওয়া যেত, তবে তার সেরকম অবস্থা দেখলাম তাতে সে কোনো কিছু বিক্রি করতে উৎসাহী হবে বলে মনে হলো না। তখন মাথায় একটা বুদ্ধি খেলালাম। তুমি তো জানো আমি বাইরে গেলেও সব সময় আমার সংগ্রহে থেকে কোনো না কোনো জিনিস নিয়ে যাই, কারণ অনেক সময় সেটার বদলে অন্য কোনো জিনিস নিয়ে আসি। এইবারেও আমার সঙ্গে 100-200 বছরের পুরনো একটা অষ্টধাতুর গণেশ মূর্তি ছিল।
ভাবলাম ফার্নানন্দ যখন ভারতীয় জিনিস সম্বন্ধে এত আগ্রহ, তখন তাকে এই মূর্তিটা যদি উপহার দিই কেমন হয়। তার বদলে সেও নিশ্চয়ই তার সংগ্রহশালা থেকে আমাকে কিছু না কিছু উপহার তো দেবে। যেরকম ভাবা সেরকম কাজ। কথা মতোই পরের দিন সকালবেলা গিয়ে পৌঁছালাম ফার্নান্দের বাড়িতে। অবশ্যই ওটা বাড়ি বলার চেয়ে প্রাসাদ বলাই ভালো। বিশাল জায়গা নিয়ে তৈরি, পুরনো দুর্গ টাইপের ডিজাইন হলেও ভিতরে লন, সুইমিং পুল সবই আছে। ফার্নানন্দ আমাকে বেশ খাতির করেই ভিতরে নিয়ে গেল। অবশ্য ঢুকেও আমি আগে তাকে গণেশের মূর্তিটি উপহার দিলাম, এবং সেটার বয়স যে 200 বছর উপরে সেটাও জানাতে ভুললাম না। উপহার পেয়ে ফার্নানন্দ মহা খুশি, আমাকে বারবার ধন্যবাদ কসুর করল না, এবং আরও জানালো যে সেও আমাকে তার সংগ্রহ থেকে একটা কিছু উপহার হিসাবে দিতে চায়। আমি এটারই অপেক্ষা করছিলাম। হেসে বললাম যে কোনো দামি কিছু আমার দরকার নেই, দক্ষিণ আমেরিকান সভ্যতার কোনো সাধারণ জিনিস হলেই আমার চলবে। প্রথমে সে আমাকে তার বিশাল বাড়ির সব কিছু ঘুরিয়ে দেখালো, এবং সবার শেষে নিয়ে গেল তার সংগ্রহশালায়।
এটা তার বাড়ির চৌহদ্দির মধ্যে, কিন্তু মূল বাড়ি লাগোয়া নয়, মাঝখানে একটা ছোট লন দিয়ে এটাকে সেটার থেকে আলাদা করা হয়েছে। দোতলা বাড়িটা পুরোটাই বিভিন্ন প্রাচীন জিনিসে ঠাসা, যার মধ্যে বেশিরভাগই নাকি দক্ষিণ আমেরিকার। জানলাম সে এগুলো বেশিরভাগই উত্তরাধিকারী সূত্রে পেয়েছে, কারণ এই সংগ্রহশালায় প্রায় 80% জিনিসই নাকি তার সেই কোন কুইস্তিডর পূর্বপুরুষের সংগ্রহ। সে যদিও সেটা বেশ গর্ব করেই বলল, কিন্তু আমার শুনে বেশ হাসিই পেল, কারণ আমি বেশ নিশ্চিতই ছিলাম যে সেগুলোকে সংগৃহীত না বলে লুটের মাল বলাই উচিত।
দক্ষিণ আমেরিকান সভ্যতাগুলি ধ্বংসের পর স্প্যানিশরা সেখানে এত লুটপাট করেছিল যে তার ফলে স্পেন একটি মহাশক্তিতে পরিণত হয়। সেই সময় দক্ষিণ আমেরিকা থেকে লুট করা সোনার নামই হয়েছিল স্প্যানিশ গোল্ড। ইংরেজদের হাতে স্প্যানিশ আর্মাডা ধ্বংস না হলে হয়তো পৃথিবীর ইতিহাসটাই অন্যরকম হতো।
যাক সেসব কথা, ফার্নানন্দ বেশ উৎসাহ নিয়ে আমাকে সব জিনিস দেখাতে লাগলো। প্রতিটি জিনিসের সঙ্গে জড়িয়ে থাকা ইতিহাসও বর্ণনা করতে লাগলো, বেশিরভাগই মূর্তি, অস্ত্রশস্ত্র, ঢাল বর্ম, আরও কত কী। এই বাসিটাও তার সংগ্রহশালাতেই এই বাক্সটির মধ্যে রাখা ছিল, কিন্তু আশ্চর্যজনকভাবে ফার্নানন্দ এটাকে এড়িয়ে চলে গেল,
মানে এটার সম্বন্ধে কিছু বলল না। যদিও আমার এটা চিনতে ভুল হয়নি, কারণ বইতে আর ইন্টারনেটের ছবি আমি আগে অনেক দেখেছিলাম, তবে নিজের চোখে প্রথমবার দেখলাম। সব কিছু ঘুরে দেখানো শেষ হলে সে আমাকে জিজ্ঞাসা করলো যে আমার কোনো কিছু পছন্দ হয়েছে কিনা। সে হয়তো বলেছিল আমি কোনো মূর্তি অথবা গয়না পছন্দ করব, কিন্তু আমি সেই সম্বন্ধে কোনো উৎসাহ দেখাইনি। তাকে সেই বাসিটা দেখালাম, কারণ মূর্তি আর গয়না আমার কাছে কিছু কম নেই, কিন্তু এই জিনিসটা সবার থেকে আলাদা, সংগ্রহে না রাখলেই নয়। এটাকে পছন্দ করাতে ফার্নানন্দ দেখলাম হঠাৎ গম্ভীর হয়ে গেল,
বেশ চিন্তিত স্বরেই বলল,
এইটা তোমার পছন্দ হলো?
আমি হালকা এসে মাথাটা নাড়ালাম। সে একটু ইতস্তত করে বলল,
মানে আমার এখানে তো আরো দামি আর ভালো জিনিস অনেক আছে, সেগুলো থেকেই কোনো একটা পছন্দ করো না, এটা তো একটা সামান্য জিনিস।
আমি একটু আশ্চর্য হলেও হাসি মুখেই বললাম, আমি তো তোমাকে প্রথমে বলেছিলাম দামি জিনিসের আমার দরকার নেই, সামান্য কিছু হলেই আমার চলবে। তবে তোমার যদি এটা দিতে আপত্তি থাকে তাহলে থাক, আমার কিছু লাগবে না। কথাটা শুনে সে একটু ক্ষুণ্ণ হলো, তাড়াতাড়ি বলে উঠল,
আরে না না মিস্টার রায়, আমি সেটা মেন করিনি। আসলে জিনিসটা ঠিক ভালো নয়, মানে এটার সঙ্গে যে ঘটনাগুলো জড়িয়ে আছে সেগুলো ঠিক শুভ বলা চলে না।
আমি তাকে কথা শেষ করতে না দিয়েই হেসে উঠলাম, তুমি এই কম্পিউটার ইন্টারনেটের যুগে এইসব শুভ অশুভ মানো? আমার বিদ্রূপের উত্তরে সে শান্ত স্বরেই বলল,
হ্যাঁ মানি, কারণ এটা আমাদের পরিবারের অনেকের মৃত্যুর কারণ হয়েছে।
গল্পের অবশিষ্ট অংশ শোনানো হবে গল্পের দ্বিতীয় পর্বে। ততক্ষণের জন্য সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটিকে, এবং আমাদের গল্প যদি আপনাদের ভালো লাগে তাহলে সেটি শেয়ার করুন আপনাদের প্রিয়জনের সাথে। গল্প কেমন লাগছে অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। ধন্যবাদ।